কি ঘিরে তৈরি হয়েছে। এখানে নিশ্চিন্তে বসবাস করে ভয়ঙ্কর কিছু জন্তু জানা যায়। ভালুক এবং কাঠবিড়ালির মতো প্রাণীও প্রচুর দেখতে পাওয়া যায়। প্রণালীর ভেতরে ঢোকার পথে ঐতিহাসিক অনেক নিদর্শন দেখতে পাওয়া যাবে। এগুলো খাখামানেশীয় যুগের ঐতিহ্যবাহী নিদর্শন। আরও একটি স্থাপনা এখানে সবারই নজরে পড়বে, সেটা হল একটি কবর। কবরটি খাখামানেশীয় বংশের কোন এক অভিজাত ব্যক্তিকে। কবর স্থাপনাটি চোখে পড়ার মতো করে সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন বর্ণনা এসেছে ইরানের নাম করা বীর সেনানী অরিও ভারজান খাখামানেশীয় শাসনামলে নিজের সেনাদের সঙ্গে এই তমুরাদি প্রণালীতে এসেছিলেন এবং আলেকজান্ডারের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করেছেন।
ঝর্ণার কথা তো বললাম, এর বাইরেও ইয়াসুজে রয়েছে সুন্দর সুন্দর বেশ কয়েকটি ফরেস্ট পার্ক এবং উপকূলবর্তী পার্ক বা কোস্টাল পার্ক। এগুলো সেই ইয়াসুজ ফরেস্ট পার্ক এবং বাশার নদী উপকূলীয় পার্কের মধ্যে। ইয়াসুজ ফরেস্ট পার্ক অথবা ইয়াসুজ পার্বত্য বৃহৎ পার্ক মূল শহর থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 1,000 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। ইরানের দক্ষিণাঞ্চলীয় সর্ববৃহৎ ফরেস্ট পার্ক হিসেবে পরিচিত এই পার্কটি। উঁচু নিচু এই পার্কের ভেতর থেকে পুরো শহরটির সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বিচিত্র উদ্ভিদে পূর্ণ পার্কটিকে দূর থেকে বেশ সুন্দর দেখায়। একটু মিউজিক বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরছি খানিক পরেই সঙ্গে থাকুন।
উপকূলীয় পার্ক বাশর শহরের প্রবেশমুখী পড়ে। ইয়াসুজের অন্যতম সুন্দর এবং উপকূলীয় একটি অবকাশ যাপন কেন্দ্র এটি। পার্কের কোল ঘেঁষে বয়ে গেছে বাশর নদী। কেমন প্রশান্ত এবং নিত্য বহমান এই নদী। সুতরাং কিরকম চিন্তাকর্ষক একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে একটু ভেবে দেখুন। সময় কাটানোর জন্য কিংবা ক্লান্তি শ্রান্তি ভুলে থেকে স্মৃতিময় মুহূর্ত ধরে রাখার জন্য চমৎকার একটি স্পট এটি। ইয়াসুজের সবুজ যেমন প্রকৃতি আর প্রান্তরের সজীবতার জলীয় উৎস হল এই নদী। ইয়াসুজ শহর থেকে ইস্পাহানের দিকে যেতে 1 কিলোমিটারের মতো পথ অতিক্রম করলে পড়বে মেহরিয়ান নামে একটি প্রণালী। এই প্রণালীর পাশে রয়েছে ইমামজাদা হাসান আল ইসলামের মাজার। স্বাভাবিকভাবেই জিয়ারতকারীদের আনাগোনায় সবসময় মুখরিত থাকে এই মাজার অঙ্গন।
মেহরিয়ান প্রণালীতে শীতকালে পর্যটকদের ব্যাপক আনাগোনা বিশেষ করে এখানে সুন্দর ব্যবস্থা। শীতের সময় ইমামজাদার মাজারের বিপরীতে প্রস্তরের উপর বিপুল বরফ জমে যায়। এই জমাট বরফ শীত ঋতু শেষের দিকে ফলতে শুরু করে। বরফের চাঁদ ভাঙার শব্দ বহু দূর থেকেও শোনা যায়। আর এই বরফ ভাঙার শব্দ এলাকাবাসীর মনে বয়ে নিয়ে আসে বসন্তের আনন্দ ঘন আগমন। মেহরিয়ান নদীর স্বচ্ছ স্ফটিক জল ইয়াসুজের বাশার নদী এবং কারণ নদীতে গিয়ে মিলে যায়। আবার একটু বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরব একটু পরে সঙ্গে থাকুন সবাই।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানে। আমরা এখন আছি ইয়াসুজে। শেখ শেরকে গ্রাম কিংবা শেখ সাধু গ্রাম ওখানকার অন্যতম দর্শনীয় একটি এলাকা। এই এলাকা মোটামুটি শীত প্রধান। আর শীত প্রধান এলাকায় কাঙ্গার, রিফস এবং মাশরুমের মতো সবজিগুলো বলা যায় সহজলভ্য। এর বাইরেও আখরোট গাছ, আপেল গাছ, আঙ্গুর গাছ এবং পিচ ফল গাছেরও বিচিত্র সমারোহ লক্ষ্য করা যায়। শেখ শেরকে মাজারটি এখানকার একটি টিলার উপরে কোন নাশপাতি পরিবেষ্টিত অঞ্চলে অবস্থিত। এখানে রয়েছে জল টৈটুম্বুর বেশ কয়েকটি ফোয়ারা। আর এইসব ফোয়ারার পানির কারণেই গ্রামটির সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে এখানকার ভূমি।
ইয়াসুজের আশেপাশে দেখার মতো আরো বহু নিদর্শন রয়েছে, যেমন নদী আর বহমান ফোয়ারাময় আলামুন পার্বত্য উপত্যকা। এই উপত্যকার অন্যরকম সুন্দর আবহাওয়া পুরো ইরানময় বিখ্যাত। ককন নামে একটি এলাকা রয়েছে এখানে, শীতকালে ককন স্কিফ। মাজদার দর্তা নামের একটি গ্রামের কথা উল্লেখ না করলে ধান চাষ এবং স্যামন মাছের জন্য বিখ্যাত এই গ্রাম। এখানে রয়েছে প্রাচীন একটি কবরস্থান, নাম হল লেমা। ইরানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির, বিশেষ করে ইলামী শাসনামলের বিচিত্র ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এই কবরস্থান। পুরো ইয়াসুজের মূল্যবান ঐতিহাসিক নিদর্শন ও পুরাতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া যাবে এখানকার মিউজিয়ামে। ইয়াসুজ শহরে তাই কেবল পর্যটক আর প্রকৃতি প্রেমিকরাই ভ্রমণ করেন না, বেড়াতে যান পুরাতত্ত্ব গবেষকরা। হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের আলোচনায় সঙ্গ দিলেন সবাইকে অনেক
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের অংশগ্রহণ যথারীতি ভাবে প্রত্যাশা করছি।
رسالة إلى الأمم المتحدة انتهاء القرار 2231 ومحاولة تنفيذه باطلة قانون. الصليب الأحمر يسلم الجانب الفلسطيني الدفعة الرابعة من جثامين الأسرى ضمن صفقة التبادل. قوات الاحتلال تشن قمة اقتحاماته ومداهمته واسعة في مناطق متفرقة من القدس والضفة الغربية.
قراني آلو
সালাম ও শুভেচ্ছা নিয়ে আশা করি ভালোই আছেন। কোরআনের আলোর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা সূরা আলে ইমরানের 8 থেকে 13 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই শোনা যাক 8 এবং 9 নম্বর আয়াতের তেলাওয়াত ও অনুবাদ।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد
জ্ঞানী লোকেরা বলে, হে আমাদের পালন কর্তা, সরল পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে আর বাঁকা করে দিও না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো। তুমি সবকিছুর দাতা, হে আমাদের পালন কর্তা, তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না।
কোরআনের আলোর গত পর্বের আলোচনায় আমরা বলেছিলাম, কোরআনের আয়াতের ব্যাপারে জ্ঞানীদের মধ্যে দুটি দল রয়েছে। এদের এক দল নিজেরাই বিভ্রান্ত এবং কোরআনের অর্থ বিকৃতির মাধ্যমে তারা নিজেদের বিকৃত মতামতের যুক্তি দেখাতে চায়, কিন্তু অন্য এক দল প্রকৃত জ্ঞানকে কাজে লাগিয়েছেন এবং জ্ঞানের গভীরে প্রবেশ করেছেন। এই দল আল্লাহর বিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং আল্লাহ কোরআনের আয়াত দিয়ে যা যা বোঝাতে চেয়েছেন তাই উদ্ভাবন করেন ও প্রয়োজনে তা বর্ণনা করেন। কিন্তু জ্ঞানী লোকেরাও ভুল করতে পারেন, তাই দূরদর্শী জ্ঞান তাদের জ্ঞান ও ইমান থাকা সত্ত্বেও তাদের অন্তরকে সবসময় বিচ্যুতি ও ভুল ত্রুটি থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, যাতে বিভ্রান্ত দলের অন্তর্ভুক্ত না হন। এইসব জ্ঞানী লোক কিয়ামত বা পুনরুত্থানকে সবসময় নিজেদের সামনে উপস্থিত দেখতে পান এবং প্রমাণ ছাড়া কোনো কিছুকে আল্লাহর বক্তব্য বলে উল্লেখ করেন না, কারণ তারা জানেন এ ধরনের বক্তব্যের জন্য একদিন আল্লাহর বিচারালয়ে জবাবদিহি করতে হবে এবং ওই আদালতকে বিন্দুমাত্র ফাঁকি দেওয়া অসম্ভব। ভুল বা দুশ্চিন্তার জন্য ওয়াদা খেলাপ করা অথবা অক্ষমতা বা ভয় পাওয়া, এসবের কোনটি আল্লাহর পবিত্র সত্তায় দেখা যায় না।
এই দুই আয়াতের মূল শিক্ষা হল, আমরা যেন নিজেদের ইমান ও জ্ঞান নিয়ে অহংকার না করি। বহু জ্ঞানী ব্যক্তির সেবার পরিবর্তে বিশ্বাসঘাতকতা করেছে এবং অনেক মুমিন শেষ পর্যন্ত কাফের ও ধর্মহীন বা বেদীন অবস্থায় মারা গেছে। এবারে সূরা আলে ইমরানের 10, 11 ও 12 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
من الله شيئا وأولئك هم وقود النار. كدأب آل فرعون والذين من قبلهم وكذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب. قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس الجهاد.
নিশ্চয়ই যারা অবিশ্বাস করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহ শাস্তির মোকাবেলায় কোনো কাজে আসবে না এবং তারাই হবে দোযখ বা নরকের জ্বালানি। হে নবী, মক্কার কাফেররা ফেরাউন ও তাদের পূর্ববর্তীদের মতোই আমার নির্দেশাবলী ও কোরআনের আয়াতকে মিথ্যা মনে করেছে, তাই আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। আর শাস্তি দেওয়া বা প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে আল্লাহ অত্যন্ত কঠোর। যারা আমার নিদর্শনকে অবিশ্বাস করেছে তাদেরকে বলুন, শীঘ্রই তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামে জড়ো করা হবে। জাহান্নাম খুবই নিকৃষ্ট।
মহান আল্লাহ এই তিন আয়াতে রাসূলুল্লাহ খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদের উদ্দেশ্য করে বলেছেন, কাফেরদের ধন সম্পদ ও জনবল যেন তোমাদেরকে ভীত বিহ্বল না করে, এগুলো শুধু দুনিয়াতেই সীমিত থাকবে। কিয়ামতের দিন এসবের কোনো কিছুই কাফেরদের কোনো উপকারে আসবে না, কারণ কাফেরদের শরীর জাহান্নামের আগুনের জ্বালানি হবে। তাই কোনো ব্যক্তি বা সম্পদ অবিশ্বাসীদের বা কাফেরদেরকে নরকের আগুন থেকে রক্ষা করতে পারবে না। এরপর আল্লাহ তৎকালীন মুসলমানদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে সে যুগের কেউ কেউ যে শুধু আল্লাহ ও তার কিতাবকে অবিশ্বাস করেছে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ বাধাবার উপক্রম করেছে তা নয়, বরং সকল যুগেই বিভিন্ন জাতি সত্যের মোকাবিলায় এ ধরনের পদ্ধতি ব্যবহার করেছে, কিন্তু তাদের কেউই সত্যকে ধ্বংস করতে পারেনি, বরং নিজেরাই ধ্বংস হয়ে গেছে। এমনকি পরাক্রমশালী ফেরাউন আল্লাহর মোকাবিলায় এক মুহূর্তের জন্য প্রতিরোধ করতে পারেনি। শেষের আয়াতে মদিনা ও মক্কার কাফের মুশরিকরা শিগগিরই কুফরের শাস্তি হিসেবে মুসলমানদের হাতে পরাজিত হবে বলে রাসূলের খোদার প্রতি ভবিষ্যৎবাণী করা হয়েছে।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত আমরা যেন বংশ সন্তান ও সম্পদের প্রতি আসক্ত না হই, কাফেররাই তাদের সন্তান এবং সম্পদের মধ্যে নিজেদের মুক্তি বা পরিত্রাণ রয়েছে। দ্বিতীয়ত, কুফরি চিন্তাভাবনা ও ভ্রান্ত কার্যকলাপ মানুষের পরিচিতিকে বদলে, এর ফলে মানুষ জড় বস্তুর কাতারে স্থান পায় এবং জাহান্নামের আগুনের জ্বালানি হয়। তৃতীয়ত, পাপ করা অন্যায়, কিন্তু পাপে অভ্যস্ত হওয়া বা মন প্রাণে আসক্ত হওয়া জঘন্যতর এবং পরিণতির হয় মারাত্মক। চতুর্থ, কুফরের শক্তি পরাজিত হতে বাধ্য এবং অবশেষে সত্যই বিজয়ী হবে। এবারে এই সূরা ১৩ নম্বর আয়াতে তেলাওয়াত শোনা যায়।
قد كان لكم آية في فئتين التقتا، فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين، والله يؤيد بنصره من يشاء، إن في
নিশ্চয়ই দুটো দলের মোকাবেলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল আর অপর দল ছিল অবিশ্বাসী। এরা বিশ্বাসীদেরকে দ্বিগুণ দেখছিল এবং এর ফলে কাফেররা ভীত হয়ে বসছিল। আর আল্লাহ যাকে ইচ্ছে করেন নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন। নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য অনেক শিক্ষা রয়েছে।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা দীর্ঘ 13 বছর ধরে মক্কার মুশরিকদের হাতে নির্যাতিত ও লাঞ্ছিত হচ্ছিল। এরপর শত্রুরা যখন আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র করে, তখন আল্লাহ নির্দেশে রাসূলের খোদা ও মক্কার মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করে। হিজরতের 2 বছর পর বদর নামক এলাকায় মক্কার কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়। ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর মুশরিকদের সংখ্যা ছিল 1000। কিন্তু তা
সত্ত্বেও asubuhi, mchana na usiku. Matangazo yetu ya asubuhi yanaanza saa 1:50 hadi 2:50 kwa saa za Afrika Mashariki. Yale ya mchana yanaanza saa 5:20 hadi 6:20 kwa saa za Afrika Mashariki, na yale ya usiku yanaanza saa 1:10 hadi 1:50 usiku kwa saa za Afrika Mashariki. Matangazo ya idhaa ya Kiswahili sauti ya Jamhuri ya Kiislamu ya Iran yanasikika pia kwa njia ya satellite na interneti. Kama ambavyo tunasikika pia kwa njia ya masafa mafupi na FM. Barua pepe yetu ni swahiliradio@irib.ir. Mbali na katika barua pepe ya swahiliradio@irib.ir, unaweza pia kuwasiliana nasi kupitia mitandao ya kijamii kama vile WhatsApp na ujumbe mfupi SMS kwa kutumia nambari ya simu ya mkononi ya alama ya kujumlisha 989 5 anwani yetu ya moja kwa moja ya posta ni idhaa ya Kiswahili, sauti ya Jamhuri ya Kiislamu ya Iran, PO Box 19395/67 Tunakushukuruni kwa kutusikiliza. Tunakuombeni msiache kuyategea sikio matangazo yetu yajayo. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.
الدكتور عبد الله الإشكال. بسم الله الرحمن الرحيم. السلام عليكم أحبتي المستمعين. عندما نستعرض تاريخ إيران السلسلة على مدى تطالعنا وجوه تتلألأ كالأنوار الزاهرة
Burası Tahran, İran İslam Cumhuriyeti'nin sesi.
وزودهم بالله من الشيطان الرجيم
إلا أن بعض الناس أعرضوا عن اللقاء واجتنبوا ونظروا إليه باختيار يقال إنه خرج في يوم يتفقد الرعية فأخبروه أن إسكافيا أكل بولد له على أثر الجدر فأحضر الإسكافية وقال له لقد بعثنا إليكم بلقاح الجدري بالمجان وأبلغناكم أن من يتنصل عن استعمال اللقاح لا بد أن يدفع 5 ثمان غرامة الأذى فمالك عرضت ابنك للموت فلم يمنع الإسكافي جوابه فطالبه الأمير بدفع الغرامة فقال ما عندي ما أدفعه لكم فأعطاه الأمير 5 ثمانات من جيبه الخاص وأمره بأن يعطيها لجباة الغرامة ثم جاءوه ببطال مات ولده الصغير أيضا جراء الجدري فحدثه بمثل ما حدث الأول فدفع عنه الأمير غرامة وبعد أن صرف الإسكافي والبطال قال الأمير بالحرف الواحد إن القانون قانون ولا ينبغي لنا أن نتخطاه أو نتهاون في تطبيقه ولما عاد الأمير إلى محل عمله أجهش بالبكاء لقد قتلت اليوم باثنين من أبنائي ومر به الميرزا أبا خان النوري ذلك الرجل الذي كان بضمن المتآمرين عليه وحل محله فيما معه فرآه يبكي فسأله فقال مات أولادي قتلهم جهل الناس فتعجب الميرزا أبا خان النوري وقال تبكي من أجل أبناء البطال والشقال وكان هذا نوعا من الكناية من جانب ميرزا أبا خان النوري ليعرض به فقال أجل إن كل واحد من أبناء هذا البلد هم أبنائي سواء كانوا من الساسة ومن الطبقات العليا أم كانوا من الصناع وأبناء الطبقات الدنيا
ve seni yol yoluna zeken doğru yola yöneltir. İletmedi mi? Bir yoksul kent seni buluktan zengin etmedi mi?
Tahran'dan yapılan birer buçuk saatlik Türkçe yayın arası sabahları Türkiye saatiyle 7.20 ile 8.50 arasında, kısa dalga 25 metre 15.240 kHz üzerinden dinleyebilirsiniz. Akşamları ise Türkiye saatiyle 19.50 ile 21.50 arasında, kısa dalga 31 metre 11.710 kHz üzerinden yine akşamları Türkiye saatiyle
وقال عليه السلام المؤمن في أي ساعة رضا
Ospa Tehran kide mazgar çorup gidi pamukredi di mahal
yetinin sesi kıymetli dinleyiciler ben Susan bu akşamki haberleri bir siyasi yorum sizlere önce önemli haberlerin başlıkları yazmış Ankara
Popel ki hem de çok muhim o haberunu sarcaki ایران لا استان مرکزی ولایت افغانستان تا در پټلۍ صادرات پیل لا پاکستانی پلاوی سره د خبرو لپاره جوهی ته د طالبانو دفاع وزیر او د استخباراتو د رئیس سفر د افغانستان پخوانی ولسمشر له لوري پر افغان خاوره د پاکستان هوایی بریدونو غندنه او پر نړیوالې ټولنې د دوه ګونې معیارونو له امله
د İran'ın merkezi ilinden Afganistan'a demiryolu ihracatı başladı. Ve İran'ın kuzeybatısındaki
دکسیر پویان شرکت پوری اروان د لګوزن هیدرو کار
ایران اسلامي شورا مجلس
د خصوص محمد او همکارۍ د اراکل ریل اسټیشن څخه د افغانستان د روزنه اسټیشن په لور و
ایران اسلام جمهوریت
د ایران د اوسنۍ مرکزی ولایت د اراکل ریل پټۍ عمومي مدیر سعید ترکی وویل مرکزی ولایت د یو مهم ترانسپورتي ریسمن په دښته کې موږ زیاته ایران اسلام جمهوریت د لپاره د یو ضرورت و
ایران چه ری کورما کروم باشکنه
ایران چه ری کورما کروم باشکنه
پاکستان دی خپل خبر لپاره پاکستان او افغانستان مورمن لیست کینونه او د تعلیم کلی پاکستان د پاکستان هوایي بدون چی زموږ یو والی د کرکټ ځوانانو لپاره کوم شی یعنی چې انا او تاسو خپل کلب شو افغانستان د بدون العمل د شهیدان
ترکیه تر مورمن د
سمایي او
بسم الله الرحمن الرحیم او سمعنا الافاضل السلام علیکم
دعا کینه طالبانو دفاع وزیر یعقوب مجاهد او د استخباراتو لوی رئیس عبدالحق وسیق له پاکستاني پلاوي سره د خبرو لپاره د قطر پلازمینې دوحې ته تللي. تر دې وړاندې د طالبانو ویان مجاهد په دوحه کې له پاکستاني چارواکو سره د خبرو پخلی کړی و. پاکستاني رسنیو هم راپور ورکړی چې د دواړو خواوو پلاوي ډېر ژر په دوحه کې دایمي ارکان ته د رسېدو لپاره خبرې کوي. دا هڅې په داسې حال کې دي چې د پاکستان او افغان طالبانو ترمنځ خو ځینې خبرو لسکونه کسان وژلي او تخریب کړي دي. د ملګرو ملتونو بنسټونه هم خبرداری ورکړی چې دا نه کې په افغانستان کې د ملګرو کړو د جنې مرګوالي لامل پاکستان ادا کړی چې په پکتیکا ولایت کې د حافظ ګلبهادر پر پټنځای بشر کړی او د یو شمېر د کرکټ لوبغاړي هم د طالبانو وایي نبی الله مجاهد ویلي چې په دوحه کې د دوی د مرکزي پلاوي د درناوي ساتلو لپاره له پاکستاني ځواکونو سره له نویو نښتو څخه ډډه کوي. مجاهد پر خپل ایکس پاڼه لیکلي چې د دوی د دفاع وزیر یعقوب مجاهد په مشرۍ د طالبانو پلاوي له پاکستاني پلاوي سره د خبرو لپاره دوی ته تللی. هغه زیاته کړې چې پاکستان تېره شپه یو ځل بیا په کرکټ ولایت کې ستړی او د ملکي وګړو د وژل کېدو لاندې طالبانو ویان دا نه د څرګند کړي چې د تیر شپې څومره ملکونو کې وژل شوي یا ټپیان شوي. د طالبانو د پاکستان د بریدونه تیری او همدارنګه د پاکستان د حریم ښار نقص بللی او دا ډېر ماتې د جګړې د ټولو هڅه یاده کړې ده. د طالبانو په وینا دوی د خبرو اترو له لارې په سولهییز حل باور لري. د طالبانو او پاکستان ترمنځ د حتی له تیروګونې رئیسې روانې دي او په دې موده کې د ملکیانو په ګډون لسګونه کسان وژل شوي او یا هم ټپیان شوي دي. پاکستان او په پکتیا کې د پاکستان د برید په تړاو زموږ همکار هم راپور چمتو کړی چې یو ځای
دولسن کرکټ لوبغاړو ته د پاکستان د چیرې کوټ په هوایي ضد مرګونه واوښته. سرچینې وایي چې د افغانستان په څو ختیځ ولایت پکتیکا په اردن ولسوالۍ کې د پاکستان د چیرې کوټ په هوایي ضدونو کې په وړه کې کړی چې کرکټ لوبغاړو ته لوبغاړو ته لوبغاړو ته مرګونه واوښته. د افغانستان کرکټ بورډ د دې خبر پر ځای سرګیره ویلي چې د لوبغاړو کې د جوړون کې وړل لوبغاړي چې د پاکستان په پرکش کړو کې د کرکټ په سالي وروسته افغانستان
سیواب
ته
karşıdan
vazşetlerin gözleri bağlı, elleri ve ayakları kelepçeli ve boğulma izleriyle geri gönderildiğini söyledi. Bu eylemleri vahşi bir suç olarak nitelendiren
Çin Savunma Bakanlığı Sözcüsü Tian Xiaolan'ın Filipinlerin
I'm gonna go to the hospital.
Daha Tehran'da da İran'da İslami Cumhuriyet
bu kritik dönemde baskının azaltılması
için Avrupa
دوستان و تاسو وګورئ د نورې د سیاسي تفسیر برخه ته چې موضوع یې ده د امنیت شورا د 22 لیټر پریکړه لیک پای ته رسیدل د بندیزونو پر لاره کې د ایران ټیګار او د یو سل یو ویشتو یو انیشتو ایران د اسلامي جمهوریت بهرنیو چارو وزارت را یو اعلامیې کې د 22 لیټر پریکړه لیک پای ته رسیدل د فارس ټوډې د راپور له مخې د ایران د اسلامي جمهوریت بهرنیو چارو وزارت یلامه کی دین منصور میتونه امنیت شورا د 22 د امنیت شورا درلنشا هم اجازت نه لري چې د تبو درې هیوادونو یعنی اروپایي چربیکا غیر قانوني حرکت تایید کړي او رسمیت دغې اعلامیې کې روښانه شوې ایران اسلامي جمهوریت د بندیز بندي او د شاهانو د ډلو پرشنو د امنیت شورا د بندیزي میکانیزمونو بېل غیر قانوني ګڼي او درلنشا دې ته پابنده ګڼي چې په چټکۍ سره د امنیت شورا انټرنټ پاڼه د ترتیباتو د جوړولو ادعا حذف کړه. د ملګرو ملتونو له ټولو اړو هېوادونو څخه تمه کېږي چې د دریو اروپایي هېوادونو غیر قانوني حرکت په نظر کې په نیولو سره د امنیت شورا لخوا د 22 پرېکړه لیک د تمدیدولو یا لغوه کولو لپاره د هېڅ ډول پرېکړه لیک په پام کې نیولو سره له دې څخه ډډه وکړي چې د درېو اروپایي هېوادونو او امریکا ادعا ته چې د پای ته رسېدلو پرېکړه لیکونه بیرته راګرځوي ډډه وکړي او د 21 دېرش پرېکړه لیک ختم شوی. د 21 دېرش پرېکړه لیک د ختمېدا په باب د ایران اعلان د نړۍ د ډېرو هېوادونو له ملاتړ سره مخ شوی دی. د ناپیلي غورځنګ د 122 غړو هېوادونو د بهرنیو چارو وزیرانو په ناسته کې ټینګار شوی چې 21 دېرش پرېکړه لیک باید د 2015 کال د اکتوبر په 15مه پای ته ورسېږي. د بلې خوا یوشت هېوادونو چې د ملګرو ملتونو د منشور دوستانو ډلې غړي دي په نیویارک کې یوه اعلامیه صدر کړې او روښانه کړې چې 22 دېرش پرېکړه لیک د اکتوبر په 15مه نېټه پای ته رسېږي او هغه بندیزونه چې بهر څخه او غیر قانوني ډول بېرته راګرځول شوي هېوادونه پابند نه دي چې د دوستان بیا هم تاسو ته خره لاس ویو دا تهران دی د ایران د اسلامي جمهوریت غږ او تاسو هم سپک له تهران راډیو څخه اورئ. دوستان تاسو ته زموږ نور پروګرامونه پرله پسې نشریږي چې تاسو به د مطبوعاتو ته یا ورځپاڼو ته د کتنې پروګرام واورئ. ورپسې به هم د رڼا سرچینې د پروګرام یوه نوې برخه واورئ، او په پای کې به هم د تلپاتې حکمې پروګرام تاسو ته خوشي چې له دې سره به زموږنزي او ساده مازیګرنۍ خپرونه هم پای ته ورسېږي. دوستانو، زموږ له سایټ څخه همدنه وکړئ چې بېلابېل مطالب پکې موجود دي، او تر دې چې زموږ سره تل همکاري کوئ ډېره زیاته مننه کوو. تاسو په مینه او بخښونکي خدای سپارو.
النبي المؤتمر في القلوب قد سكن وارتقى عبر الزمان خير واد للورى النبي المؤتمر في القلوب قد سكن وارتقى عبر الزمان خير واد للورى وصبر في المحن الكريم في دامنا ما الشرع أثرى
وصبر
في المحن الكريم في دامنا ما الشرع والشافيع المرتجى من أقع قد نجى وعزل نحو الدورى أنت نور في الدجى والشافيع المرتجى من أقع قد نجى وعزل نحو الدورى جئت بالدين النقي ظاهرا معطرا أيها الطهر النبي والخليل الوفي جئت بالدين النقي ظاهرا معطرا
تخرج من الحسن جم جم طولي حوامي بعد شكل جمعيات مجبورة
خلقه خلق حسن وسمور في المحن الكريم بلا منن حشر وأنذر
را بشود د تهران چاپ جوان ورځپانې ته د تهران چاپ د ورځپانې بیا په غوسې کې د اورمن لپاره د ټرمپ لخوا دا وړاندې شوې تر یو د ټولې سیمې لپاره د پوکري تر کوشش لاندې د پټو موخو په اړه لیکنه کړې ده چې عنوان یې دی په منځني ختیځ کې د ټرامپ جعلي سور. په مطلب کې راغلی ډونالډ ټرامپ نړیوالې صحنې ته په شور او غوغا سره د بېرته راګرځېدو پر مهال یو ځل بیا هڅه وکړه چې د ځان په ستاینې او په نمایشي توګه خپل ځان د منځني ختیځ د سولې مخکښ څېره وښي. د اسرائیلو په کنس کې د هغه وینا د جګړه پای ته ورسېده او د نوي سولې بهیر پیلېدو په څېر جوندو سره حمله وه، خو په عمل میدان کې د واقعي سولې جوان ورځپانه لیکي چې حقیقت دا دی چې په غزه کې جنګ جګړه پای ته نه ده رسېدلې، یوازې د رسنیو له چوکاټه وتلې ده. هغه څه چې ټرامپ سولې نوموي په عمل کې یو ناپایداره او ماتېدونکی اورغان دی چې نه پر خپلو او عدالت بلکې پر معاملې فشار او د واکمنو پر لنډمهاله ګټو ولاړ دی. ورځپانه زیاتوي هغه څه چې ټرامپ سولې نوموي په حقیقت کې د بحران یوه نوي بڼه ده چې د سولې په کوشش کې تولیدېږي. د فلسطینیو خپلواکو ژغونو له منځه وړل په غزه کې د بشري کړاوونو په اړه چوپتیا او د تاوتریخوالو د اصلي لاملونو په وړاندې بې پروايي ټولې د هغه پروژې نښې نښانې دي چې د ستونزې حل کولو پر ځای هغه ستونزه له عامه افکارو څخه سنتي کوي. جوان ورځپانه لیکي چې غیر رسمي شمېرې ښیي چې د اوکراین له اعلان وروسته نه یوازې په غزه کې بشري حالات سم شوی دی، بلکې ډېرې سیمې لا هم له اوبو، برېښنا او درملیزو امکاناتو څخه بې برخې دي. مرستندوی سازمانونه راپور ورکوي چې د بیا رغونې او مرستو په لړ کې هېڅ حقیقي اقدام پیل شوی نه دی او د مرستو تګ راتګ له سختو محدودیتونو سره مخ دی.
افغانستان اطلاعاتی روز ورځپاڼه راخلو چې د دې هېواد په ختیځ ولایت پکتیکا کې د کرکټ ټیم د لوبغاړو په مټر باندې د پاکستان د هوایي برید خبر ورکړی دی او لیکلي چې په پکتیا ولایت کې د کرکټ وړو لوبغاړو د پاکستان د هوایي برید وروسته د افغانستان کرکټ بورډ اعلان کړی چې د دې پیښې په مدون کې د پاکستان د کرکټ ملي لوبډلې سره راتلونکی شلوریزې سیالۍ لغوه کړي. ورځپاڼه لیکي د افغانستان کرکټ بورډ تېره شپه په یوه اعلامیه کې ویلي چې د پکتیکا ولایت په ارګون ولسوالۍ کې د کرکټ پر لوبغاړو د پاکستان د هوایي برید له امله د درې لوبغاړو کبیر، صبغت الله او هارون په ګډون اته تنه شهیدان شوي او اووه نور ټپیان شوي دي. د کرکټ بورډ په اعلامیه کې ویل شوی چې دغه لوبغاړي پرون ماسپښین په یوه سیمه ایزه لوبه کې د ګډون په موخه د پکتیکا ولایت مرکز شرنې ته راغلي وو او له لوبې وروسته ارګون ولسوالۍ ته د ستنېدو پر مهال دمه ځای کې د پاکستان ورځپاڼه زیاتوي چې د طالبانو او پاکستان ترمنځ
جګړه
د پاکستان هوایي بریدونه دوام پیدا کړي او په لمسې توګه د افغانستان پر خاوره تیګرۍ.
عزیزانو راوښو د هشت صبح ورځپاڼې ته دغه ورځپاڼه بیا له پاکستاني پلاوي سره د خبرو اترو لپاره دوحې ته د طالبانو دفاع وزیر او د استخباراتو رئیس د سفر خبر ورکوي او لیکي چې دفاع وزیر یعقوب مجاهد او د استخباراتو رئیس عبدالحق وثیق له پاکستاني پلاوي سره د خبرو اترو لپاره د قطر پلازمېنې دوحې ته تللي دي. هشت صبح لیکي چې تر دې وړاندې د طالبانو ویاند صبیح الله مجاهد په دوحه کې له پاکستاني چارواکو سره د خبرو پخلی کړی وو او د پاکستان ډان ورځپاڼې هم راپور ورکړی وو چې دواړو قواوو پلاوي به ډېر ژر په دوحه کې دایمي اوربند ته رسیدلی لپاره خبرونه کړي. ورځپاڼه زیاتوي چې دا هڅې په داسې حال کې کېږي چې د پاکستان او طالبانو ترمنځ لسګونه کسان وژلي او ټپیان کړي دي، او د ملګرو ملتونو بنسټونه هم خبرداری ورکړی چې دا نښتې په افغانستان کې د منفي وګړو د ژمنې مرګژوبلې لامل شوي دي. اشتشتوب ورځپاڼه لیکي چې پاکستان ادعا کړې ده چې په پکتیا ولایت کې د حافظ ګلبهار د پټپټنځای برید کړی، ویل کېږي چې په دغه برید کې یو شمېر کرکټي لوبغاړي هم
تاسعة مساء هنا طهران، صوت الجمهورية الإسلامية في إيران. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على سيدنا محمد وعلى بيته الطيبين الطاهرين. مستمعينا الكرام في كل مكان، أحييكم بإذاعة طهران، ونقدم لحضراتكم نشرة للأنباء نبدأها بالعناوين. عرفت يؤكد في رسالة إلى الأمم المتحدة انتهاء القرار 2231 ومحاولة تفعيل باطلة قانونية. قوات الاحتلال تشن حملة اقتحامات ومداهمات واسعة في مناطق متفرقة من القدس والضفة الغربية. ضلاع نيران في سفينة شحن بخليج عدن باليمن جرى حادث أدى إلى انفجار جزء من السفينة. تفاصيل الأنباء يقرأها على حضراتكم محمد باقر. أعلن وزير الخارجية الإيراني في رسالة وجهها إلى الأمين العام للأمم المتحدة ورئيس مجلس الأمن الدولي أن قرار مجلس الأمن 2231 قد انتهى مفعوله اليوم بشكل نهائي أقل أحكامها السلحة. وأضاف عباس عرفشان الاتفاق النووي مثل إيمان المجتمع الدولي بالدبلوماسية كسبيل لحل النزاعات، لكن أمريكا امتنعت عن تنفيذ التزاماتها وانسحبت من الاتفاق من جانب واحد وأعادت فرض إجراءات حل غير قانونية وأحادية توسعت لها. كما أشار إلى عدم وفاء الأطراف الأوروبية بالتزاماتها بل فرضت إجراءات حظر على الأفراد والمؤسسات الإيرانية، مبينا أن إيران وصلت تعاونها الجنة عبر الاجتماعات والمحادثات، لكن جهودها قوبلت بعدوان يستهدف منشآتها النووية الصينية الخاضعة للرقابة الدولية. شنت قوات الاحتلال الإسرائيلي سلسلة اقتحامات ومداهمات واسعة في عدة مناطق من القدس والضفة الغربية. ففي جنين اعتقلت قوات الاحتلال 3 شبان واندلعت المواجهات بين الشبان وقوات الاحتلال في بلدة زبادة جنوب المدينة. كما احتجز الاحتلال طاقم اسعاف في بلدة بيتا جنوب نابلس تزامنا مع اقتحام مخيم عسكر القديم والجديد شرق المدينة وقريتي البرج جنوب الخليل وبيت سيرة في رام الله. كما داهمت قوات الاحتلال منزلا في القدس لأسير محرر مبعد إلى مصر واقتحمت أيضا مخيم قلندية للاجئين. استشهد مواطن لبناني جراء غارة نفذتها طائرات العدو الإسرائيلية في بلدة دركيفة جنوب لبنان. أفادت مصادر محلية أن طائرة تركية مسيرة صادفت حفارة في المنطقة الواقعة بين بلدتي دركيفة وكفر دونيس. وفي وقت سابق من اليوم